الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হলো আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে 3টি কথা ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যার মাধ্যমে বোঝান। প্রথমত আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন, দ্বিতীয়ত আমাদের দিন বলতে কি বুঝালেন, তৃতীয়ত পরিপূর্ণ বলতে কি বুঝালেন। 3 কথা বিস্তারিত ব্যাখ্যা একদিনেই বলে শেষ করে ফেলার মত নয়। তবে আমি প্রথম কথার ব্যাখ্যা থেকে শুরু করি, নির্ধারিত সময়ে যতটুকু বলতে পারি আল্লাহ তৌফিক দেন, অসমাপ্ত থাকলে বাকি অন্য সময়ে অসমাপ্ত কথা বলার সমাপ্ত করার চেষ্টা করা যেতে পারে। এখানে আল্লাহ আল-ইয়াউমা বলেছেন আজকে, আজকে বলতে কোন দিন, এর সংক্ষিপ্ত জবাব হলো আয়াত আল্লাহ নাজিল করেছিলেন যেদিন, আয়াত আল্লাহ যেদিন নাজিল করেছিলেন সেই দিনটাকে আল্লাহ এখানে আজকে বলেছেন। তাই বুঝতে হয় আয়াত নাজিল করেছিলেন কোন দিন। আয়াত নাজিল করেছিলেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণের দিন। শুধু তাই নয়, বরং কোনো কোনো বিবরণ মতে রাসূলের বিদায় হজের ভাষণ চলাকালে রাসূলের কাছে আল্লাহ এই আয়াত নাযিল করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ পালন করেন, পরবর্তী 3 মাসের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই জন্য এই হজটাকে রাসূলের বিদায় হজ করা। হজের 3 ফরজের বড় ফরজ হল উকুফে আরাফা, জিলহজ মাসের 9 তারিখে সন্ধ্যা পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান। সেই হজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন। তাদের উদ্দেশ্য করে আল্লাহর রাসূল আরাফাত ময়দানে অবস্থানকালে জবালে রহমতের পাদদেশে রাসূলের বাহনের পিঠে আরোহিত অবস্থায় আসরের সময় এক মহামূল্যবান ভাষণ দিয়েছিল। এইটাকেই রাসূলের বিদায় হজের ভাষণ বলা। ভাষণের এক পর্যায়ে রাসূল সমবেত সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম জবাব দিয়েছিলেন, বালা, পৌঁছে দিয়েছেন। তখন রাসূল আল্লাহকে তিনবার সাক্ষী করেছিলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী দেখো আমি পৌঁছে দিয়েছি। অস্পষ্ট দেখে যায় কি পৌঁছে দিয়েছে। কেন একবার সাহাবাদের এই জিজ্ঞেস করে সাক্ষ্য নিলেন, কেন আবার তিনবার আল্লাহকেই সাক্ষী করলেন? বিষয়টা কি, কি পৌঁছে দিয়েছে? এমনি ইতিপূর্বে রাসূলের কাছে এক আয়াত নাযিল করে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৌঁছে দিন কি যা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়। তো কি পৌঁছে দিলেন? সমস্ত নবী রসুলগণের এই দায়িত্ব আল্লাহর প্রেরিত বার্তাগুলি বান্দাদের কাছে পৌঁছে দেওয়া। তাই আল্লাহ বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয় সবগুলি পৌঁছে দিন। মাদ্রাসার ছাত্র ভাইদের বলার প্রয়োজন বাকি তা কেনা গেল, আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি নবীর কাছে নাজিল হয়, এই ওয়াহি দুই প্রকার, একটা ওয়াহিয়ে মাতলু আর একটা ওয়াহিয়ে গাইরেল। ওয়াহিয়ে মাতলুকে কোরআন বলা হয় আর ওয়াহিয়ে গাইরে মাতলুকে হাদিস বলা হয়। সারমর্ম দাঁড়ালো কোরআন হাদিসের সব কথা বান্দাদের কাছে পৌঁছে দেওয়া রাসূলের দায়িত্ব। এই দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে আপনার রেসালতের দায়িত্ব ত্রুটিপূর্ণ হবে, দায়িত্ব পালন হবে না, দায়িত্ব অসম্পন্ন। অত্যন্ত সতর্কতার নির্দেশ যে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাযিল হয় সবগুলি পৌঁছে দিন, কোনো কিছু পৌঁছাবার বাকি থাকলে আল্লাহ প্রদত্ত দায়িত্ব সম্পন্ন হবে না। এই জন্য বিদায় হজের ভাষণের দিনে রাসূল প্রথমে সাহাবাদের বলেছিলেন, হাল বাল্লা, আমি কি সব পৌঁছে দিয়েছি? এবার বললেন তো কি পৌঁছে দিয়েছেন, কোরআন হাদিসের সব কথা কি পৌঁছে দিয়েছেন, স্বীকার করলেন। তখন রাসূল আল্লাহকে তিনবার সাক্ষী করলেন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনার পাঠানো সব কথা আমি বান্দাদের কাছে বুঝে দিই। এই ভাষণ চলাকালীন সময়ে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আল্লাহ দীনকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা করেছেন। রাসূলের কোন কথা পৌঁছাবার বাকি থাকার কারণে না পৌঁছানো সম্পন্ন হওয়ার কারণে, রাসূল আল্লাহর পক্ষ থেকে ইতিপূর্বে যা কিছু নাযিল করেছিলেন সবগুলি রাসূল পৌঁছে দিয়েছেন। এজন্যই আল্লাহ আকমালতু বলে ঘোষণা দিয়েছেন, আমি আমার দীনকে পরিপূর্ণ হতে দিলাম। একটা কথা এখানে ওয়াজাহাতের জন্য উল্লেখযোগ্য, সেটা হলো ইসলামের বিধান সংক্রান্ত যা কিছু নাজিল করার এই বাসনের বাসন পর্যন্তই আল্লাহ নাজিল করে সমাপ্ত করে দিয়েছে। বিদায় হজের বাসনের পরবর্তী দিনগুলিতে আর যে কয়েকদিন রাসূল দুনিয়াতে ছিলেন এর ভিতরে বিধান সংক্রান্ত কোন আয়াত নাজিল হয়নি। নসিহতের দুই একটা আয়াত নাজিল হয়েছে। এই জন্য এখানে আকমাল তুলাকুমে দিন আকুমের দিকে দিন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দেখেছেন আহকামে ইসলাম, ইসলামের বিধিবিধান ইতিপূর্বেই পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি হলো আমি আল্লাহ নাজিল নাজিলকৃত সত্যতা পৌঁছে দিয়েছি। এর উপর সাহাবায়ে কেরামের সাক্ষী, হ্যাঁ আপনি সত্যতা পৌঁছে দিয়েছেন। এর মধ্যে আল্লাহর সত্যায় আকমাল তুলাকুম দিন আকুম, এই সত্যতা পৌঁছানোর কারণেই তোমাদের দিন পরিপূর্ণতা লাভ করবে। তাহলে এখানে রাসুল হলেন দাবিদার পৌঁছে দেওয়া, রেসালতের দায়িত্ব পালন করেছেন বলে রাসুল দাবি করলেন, সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, আল্লাহ সত্যায়ন করলেন। তিনটা কথা, একটা হলো রেসালতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার দাবি করলেন রাসুল, সাক্ষী দিলেন সাহাবা, সত্যায়ন করলেন। এই তিন কথা বুঝলে তফসীমুল কোরআনের একটা গুমরাহি বোঝা সম্ভব হবে। তিন কথা না বুঝলে তফসীমুল কোরআনের গুমরাহি বোঝা সম্ভব হবে। তফসীমুল কোরআনে অনেকে মৌলানা মওদুদী সাহেব বলেন, তবে মৌলানা বলতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের ভারত বাংলা পাকিস্তান এই উপমহাদেশীয় দেশগুলিতে যথারীতি কমকমকে দাওরায়ে হাদিস অথবা তামিল ক্লাস পর্যন্ত লেখাপড়া করে যারা পাশ করেন তাদেরকেই মৌলানা বলা হয়। দাওরা পাশ করার আগে কেউ কাউকে মৌলানা বলে না, কামিল পাস করার আগে কেউ কাউকে মৌলানা বলে না। সুতরাং উপমহাদেশীয় পরিভাষায় কামিল পাস অথবা দাওরা পাসকে মৌলানা বলা হয়। মওদুদী সাহেব কামিল পাস হো না, দাওরা পাস হো না, বিএ পাস হো না, এই এই সমস্ত কোনো ডিগ্রি লেখাপড়ায় তিনি পাস নন। এই জন্য যারা তাকে মৌলানা বলেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মৌলানা বলতে আপত্তি আছে, তিনি কোন হিসাবে নেব। এই জন্য আমি মৌলানা মওদুদী সাহেব বলি না, আমি বলি জনাব সৈয়দ আবুল আলাম মওদুদী সাহেব, জনাব সৈয়দ মৌলানা, জনাব সৈয়দ আবুল আলাম মওদুদী সাহেব তা তফসীমুল কোরআন তফসিরের নামে লিখেছেন। এই তফসীমুল কোরআন হলো তার লিখিত এবং তার দলের কাছে স্বীকৃত একটা তফসিরের কিতাব। এই কিতাবের ভূমিকায় তিনি লিখেছেন, আমি পূর্ববর্তী মুফাসসিরগণের কাছ থেকেও তথ্য সংগ্রহ করিনি, আমি পরবর্তী মুফাসসিরগণের কাছ থেকেও তথ্য সংগ্রহ করিনি, আমি কোরআন নিজে নিজে পরে মনে মনে যা বুঝেছি তাই তফসীমুল কোরআনে লিখেছি। তিনি নিজে নিজে পড়েন আর মনে মনে বুঝেন, এর নাম হইল তফসীমুল কোরআন। অন্তত মাদ্রাসার তফসীরের ক্লাসের ছাত্রদেরকে এই কথা বলার অপেক্ষা রাখে না যে কোরআন নিজে নিজে পড়ে আর মনে মনে বুঝে, তার তফসিলটা কেমন মন করা। আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআন নামক কিতাবে লিখেছেন, মন করা তফসিল পাঁচ প্রকার, এর মধ্যে এক প্রকার হলো যে কোনো উস্তাদের কাছে তফসিল শিখে না, নিজে নিজেই তফসিল করে। পাঁচ প্রকার মন গড়া তফসিলের সুতরাং তফহিমুল কোরআনের ভূমিকার বিবরণ অনুযায়ী তফহিমুল কোরআনের এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই পড়লে হচ্ছে। তিনি কোন ওস্তাদের কাছে তফসির শিখেন না, তিনি নিজে নিজেই তফসির করেন। এটা শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুই মন করা হচ্ছে। তাহলে আমরা যে তফসির পড়ি পড়াই আমরা পাই কোথায়? এটা আমি মনে করি আমাদের অন্তত মাদ্রাসার ছাত্রদের জানা থাকা দরকার। এমর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানা ফাকতাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বাইয়া। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কুরআন নাযিল করতে থাকি তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়ো করে তা জপতে থাকবেন। আপনার কোরআন জপে মুখস্ত করতে হবে না, আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, নিজ দায়িত্বেই আপনাকে কোরআন স্মরণ রাখাই দেন। তাই নাযিল করার সময় জপাজপি না করে শুধু গভীর মনোযোগে লক্ষ্য করলেন। এরপরে আপনি বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআনের ব্যাখ্যা আপনাকে শিক্ষা দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। এই কোরআনের ব্যাখ্যা রাসূলকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ। আর একটা বুঝে থাকলে বলুন তো, রাসূল কোরআন নিজে নিজেই বুঝেছিলেন না কোন উস্তাদের কাছে? তিনি হলেন আল্লাহর কাছ থেকে। রাসূল তো কোরআনের তফসির শিখেছেন, সাহাবাদের শিক্ষা দিয়েছেন, সাহাবাগণ রাসূলের কাছ থেকে শিখেছেন, তাবেঈনকে শিক্ষা দিয়েছেন, তাবেঈন সাহাবাদের কাছ থেকে তফসির শিখেছেন, তাবে তাবেঈনকে শিক্ষা দিয়েছেন, তাবে তাবেঈন তাবেঈনের কাছে কোরআন শিখেছেন, পরবর্তীদের শিক্ষা দিয়েছেন। তারা তাদের ছাত্রকে কিয়ামত পর্যন্ত কোরআনের তফসির শিক্ষাদান চলবে। কোরআন শিক্ষার এই ধারাবাহিকতা, এই সিলসিলা বুঝে থাকলে এবার বলুন, কোরআন নিজে নিজে পড়ে মানে মানে বোধার কোন অবকাশ আছে? এই তফসিরুল কোরআনে জনাব সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব এর ভূমিকাতেই লিখেছেন, কোরআন নিজে নিজে পড়ে আমি মনে মনে যা বুঝেছি তফসিরুল কোরআনে তফহিমুল কোরআনে তাই লিখে দিয়েছি। তাহলে তফহিমুল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তফসিরুল কোরআন বলতে কিছু আছে না শুধুমাত্র কোরআনের মন গড়া দেখা আছে? এবার একটা মন গড়া দেখা শুধু রাসূল বলেন, আমি আল্লাহর নাযিলকৃত সত্যতা বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরাম নিজের সাক্ষী কি বলে? বালা বালা বাল্লাহ তু বলে রাসূল করলেন দাবি, সাহাবাগণ বালা বলে দিলেন সাক্ষী, আল্লাহ আকমাল তু বলে করলেন সত্যায়ন। এই তিন কথা অন্তত আবার মনে রাখি, সামনের কথা কি বুঝেন? বাল্লাহ শব্দের দ্বারা রাসুল দাবি করলেন আল্লাহর সত্যতা রাসুল পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন কোন শব্দের দ্বারা? বালা। আল্লাহ সত্যায়ন করলেন কোন শব্দের দ্বারা? আকমাল আকমাল। রাসুল দাবিদার, সাহাবাগণ সাক্ষী, আল্লাহ সত্যায়ন করেন। এইটুকু বোঝার পরে এবার মওদুদী সাহেবের মন গড়া তফসিরে কি লেখা আছে দেখুন। মওদুদী সাহেবের লিখিত তফহিমুল কোরআনের সূরায়ে নাসের চতুর্থ নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন, ইয়ানে আপনি রব সে দুয়া মানগো কে জো খিদমত উসনে তুমহারে সুপর কি তি উসকো আঞ্জাম দেনে মে তুমসে জো ভুল চুক ইয়া কুতাহি ভি হুই হো जो भूल जो या कुताही भी हुई हो उससे चश्म खुशी और दर्दार फरमाए। अल्लाह रसूल के जे दायित्व दिएछিলেন সেই দায়িত্ব পালনে ভুল ত্রুটি এবং অসম্পূর্ণতা যা কিছু হয়েছিল এর জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওই যে সূরায়ে নাসরের শেষের দিকে আল্লাহ বলেছেন ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, এই ওয়াস্তাগফিরহু মর্মতে লেখেন ইস্তেগফারের অর্থ হল মাফ চাওয়া। ইস্তেগফার শব্দের শাব্দিক অর্থ হল মাফ চাওয়া। আল্লাহ রাসূলকে মাফ চাইতে বলেছেন, কিসের মাফ এখানে শব্দের উল্লেখ নাই, কিন্তু এই কিসের মাপ এটা অদাহাত করতে গিয়ে মুক্তিষাদ বলেন আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালনে যত ত্রুটি হয়েছে সেগুলি আল্লাহ শুধু বলেছিলেন মাপ চান, তিনি বলেন রেসালতের দায়িত্ব পালনে যত ত্রুটি হয়েছে সেগুলি মাপ চান। আল্লাহ মাপ চান কেন বললেন সেই প্রশ্ন ভিন্ন, কিন্তু রেসালতের দায়িত্ব পালনের ত্রুটি হয়েছে এটা কি বিদায় হজের ভাষণের ঘটনার দ্বারা প্রমাণিত? বিন্দু মাত্র ত্রুটি হয়নি, রাসূল বিন্দু মাত্র রেসালতের দায়িত্ব পালনে ত্রুটি করেননি। কাজেই এখানে রেসালতের দায়িত্ব পালনের ত্রুটিকারী বলে রাসূলকে আসামির কাট করায় দাঁড় করিয়ে দিল এই মৌদুদি সাহেব। বাকি রেলে মাদ্রাসার ছাত্রদের মনে প্রশ্ন রাখতে পারে, তাহলে আল্লাহ কিসের মাপচার কথা বললেন? এটা আমি পরে বলব, এর আগে আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো আপনারা ইস্তেন জাহানার থেকে বের হয়ে কোন দোয়া করেন, দোয়ার প্রথম শর্তটা কি? অর্থ কি পেশাব করলে গুনাহ হবে, মাপ চাইলে কেন পায়খানা করলে গুনাহ হয়? মাফ চাইলেন কেন? আমার প্রশ্নের যে জবাব তোমার প্রশ্নের সেই জবাব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দৈনিক 70 বার আস্তাগফির প্রতিদিন 70 বার আল্লাহকে বলি আল্লাহ মাফ চাই মাফ চাই মাফ চাই মাফ চাই। যদি গুনাহ অবতারিত হয়ে পড়ে তাহলে কি রাসূল দৈনিক 70 বার গুনাহ করতেন? এই প্রশ্নের যে জবাব এখানে আল্লাহ মাফ চাইতে বললেন জবাব ওই প্রশ্নের সে জবাব, বাকি এর বেশি অতিরিক্ত তফসিল অন্তত মাদ্রাসার ছাত্রগণ আপনাকে সবকে উস্তাদের কাছে বুঝে দিতে পারে। মাপ সব ক্ষেত্রে মাপের মাপ অপরাধের বিপরীতে মাপ শব্দ ব্যবহৃত হয় না, অনেক ক্ষেত্রে চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা হিসাবে মাপ শব্দ ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা হিসাবে ইস্তেগফার শব্দকে ব্যবহার করা হয়। তাদের চূড়ান্ত বিনয় প্রকাশের একটা ভাষা হল মাপ চাই। এক ব্যক্তি একজনের কাছে একটা একটু সাহায্য চাই, বলো আমাকে একটু সাহায্য করো, এটা কি তার কাছে তার প্রাপ্য না দয়া? সাহায্য করাকে কি তার দায়িত্ব না দয়া? কিন্তু পারলাম না বলার আগেই বলে মাফ করবেন, পারলাম না কি গুণা করেছিল মাফ করবেন বলো? এইসব প্রশ্নের যে জবাব আল্লাহ কেন রসুলকে মাফ চাইতে বললেন ওই প্রশ্নের সেই জবাব সামান্য হইল। মাফ চাওয়াটা শুধু গুণার কারণে হয় না, মাফ চাওয়াটা শুধু অপরাধের কারণে হয় না, মাফ চাওয়াটা অনেক সময় চূড়ান্ত বিনয় প্রকাশের বাস হয়ে যাবে মাফ চাওয়ার শব্দ ব্যবহার করা। কিন্তু এখানে এসে মৌদুদি সাহেব বলেন কি রাসূলকে রেসালতের দায়িত্ব পালনে ত্রুটিকারী ও মহাকী আসামি সাব্যস্ত করে এই পর্যন্তই মৌদুদি সাহেব থেমে নেই, বরং মৌদুদি মতবাদে সমস্ত নবী রসুলগণই পাপিষ্ট গুণাগান, মওদুদিয়াত মওদুদি মতবাদ, অনেকগুলি প্রান্ত মতবাদের সমষ্টির নাম মওদুদিবাদ। আমাদের মাদ্রাসা ছাত্ররা এই কথা ভুলে গেলে চলে, অনেকগুলি ভ্রান্ত মতবাদের সমষ্টির নাম মওদুদি মতবাদ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল মতবাদের সমষ্টির নাম দেওবন্দিয়ত। দেওবন্দিয়ত কওমিয়ত আর দেওবন্দিয়ত একই কথা, সমস্ত কওমি মাদারিস দেওবন্দ মাদ্রাসার অনুসারী, দারুল উলুম দেওবন্দের অনুসারী। সুতরাং দেওবন্দিয়ত বলতে যা বোঝায় কওমিয়ত বলতে তাই বোঝায়। কৌমিয়ত আর দেওবন্দিয়ত হল সমস্ত আকাইদের সুন্নিয়ার সমষ্টি। দেওবন্দিয়ত সমস্ত আকাইদের সুন্নিয়া সমষ্টি, আর মওদুদিয়ত হইল সমস্ত বাতিল আকিদার সমষ্টি। মওদুদিবাদে অনেকগুলি বাতিল মতবাদ আছে, সবগুলি বাতিল মতবাদের সমষ্টির নাম মওদুদিবাদ, মওদুদিয়ত। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকিদা বিশ্বাস আছে সবগুলির সমষ্টি হল দেওবন্দিয়তের মধ্যে। সুতরাং দেওবন্দিয়তের মানেই হইল সুন্নিয়ত, আর মওদুদিয়তের মানে দেওবন্দিয়তের সারমর্ম হলো সুন্নিয়ত, আর মওদুদিয়তের সারমর্ম হলো দলালত। আমাদের মাদ্রাসার ছাত্রদের এই দুই কথা ভালোভাবে জানা থাকা দরকার। কওমিয়ত বলতে কি বোঝায়? সুন্নিয়ত বোঝায়। দেওবন্দিয়ত বলতে কি বোঝায়? সুন্নিয়ত বোঝায়। আর দলালতের পার্থক্য বুঝে নিতে হবে, তা না হলে সুন্নিয়ত দলালিয়ত একাকার করে ফেলবে। এই একাকার করে ফেলার অত্যন্ত সুগভীর চক্রান্ত বর্তমানে কওমি অঙ্গনে চলেছে, যেটাকে আমি আমার ভাষায় বলি মওদুদিয়তের চুর কওমিয়তের ঘরে ঢুকে পড়েছে। মওদুদিয়তের চুর কওমিয়তের ঘরে ঢুকে পড়েছে। এবার কওমিওয়ালাদের দায়িত্ব দুইটা, এক নম্বর দায়িত্ব হইল চুর খেদাও, এক নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব হল গড় সামলানো, দুই নম্বরটার নাম চুর খেদাও গড় সামলাও, চুর খেদাও গড় সামলাও, চুর খেদাও গড় সামলাও। বর্তমান কর্মীদের প্রধান দুই দায়িত্ব, চুর কওমিয়তের ঘরে ঢুকে পড়েছে। কিভাবে ঢুকেছে এটার বিবরণ দেওয়ার সময় আসলে এখন নেই, আর অনেক বিবরণ এমন আছে যা কৌশলগত কারণে এক্ষণি বলা যাবে না। কিভাবে মওদুদিয়তের চোর কওমিয়তের ঘরে ঢুকে পড়েছে যার বিস্তারিত বিবরণ কৌশলগত কারণে অনেকটাই এখন বলা যাবে না। কিন্তু সতর্কতা হলো দায়িত্ব আমাদের দুইটা, একটা হল মওদুদিয়ত খেদাও, কওমি অঙ্গন থেকে মওদুদিয়ত খেদাও, কওমি অঙ্গনের ঘর সামলাও। এই দুই দায়িত্ব পালনের অংশ হিসাবে রাসূল আল্লাহ প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, এটা সুন্নিয়ত। এটা কি দায়িত্ব পালনের ত্রুটি করেছেন সেটা মওদুদিয়ত, দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন এই মতবাদের নাম সুন্নিয়ত, দায়িত্ব পালনের ত্রুটি করেছেন এই মতবাদের নাম মওদুদিয়ত। এখন যদি কওমি মাদ্রাসার কোন ছাত্র তফসীর কোরআন পড়ে, কওমি মাদ্রাসার কোন ছাত্র যদি কোরআনের আয়াত দ্বারা নবীকে গুণাগান সাজাবার জন্য দলিল দেয়, তাহলে কি প্রমাণ হবে না চুর যে ঘরে ঢুকছে? এই জন্য এই মবিগণ অপরাধী নারী মমিগন গুণাগার না বেগুনা এই ব্যাপারেও সুন্নিয়তে আর মৌলবিয়তে বিভিন্ন আছে। সুন্নিয়ত হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা, মৌলবিয়ত হলো সমস্ত নবী গুণাগার। মওদুদী সাহেব লেখে আল্লাহ নবীগণের মাথার উপর থেকে নিষ্পাপত্বের পর্দা সরিয়ে দিয়ে কিছু পদস্কলন গড়তে দেন, যেন মানুষ মনে করে তিনিও মানুষ, তিনি খুদা নন। পদস্কলনের ব্যাখ্যা আমি পরে করতে যাই, আগে বলি যে পদস্কলন নিষ্পাপত্বের পর্দার নিচে থেকে হয় না, যে পদস্কলন নিষ্পাপত্বের পর্দার বাইরে দিয়ে হয়। এই পদস্কলন কি, এই পদস্কলনের দ্বারা কি মাসুমিয়ত থাকে না মাসুমিয়ত বাতিল হয়? নিষ্পাপত্বের পর্দার বাইরে গিয়ে তাদের জন্য পদস্কলন ঘটে, এইগুলির দ্বারা তারা বেগুনা থাকেন না, তারা গুণাগার সমস্ত হয়ে যান। এই ঘোষণার মাধ্যমে মওদুদি সাহেব সমস্ত নবীগণকে গুণাগার সাব্যস্ত করে দিয়েছেন। তাইলে নবীগণ গুণাগার এই একটা মতবাদ, এটা কি সুন্নিয়ত না মওদুদিয়ত? কর্মীরা সুন্নিয়ত গ্রহণ করবে না মওদুদিয়ত গ্রহণ করবে, সেই বিবেককে জাগ্রত করার জন্য এই বিষয়টা আমি আরো একটু ক্লিয়ারলি আলোচনা করতে চাই, আরো একটু পরিষ্কার ভাবে আলোচনা করতে চাই। নবীগণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সার্বজনীন মূলনীতির ঘোষণা দিয়েছেন, সেটা হলো আল্লাহ বলেন লা ইয়ানালু আহদিস যালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবুয়তের পথ দান করি না, গুনাহগারদেরকে নবী বানান না। এটা কি এক দুইজন নবীর বেলায় স্বতন্ত্র ব্যাপার না সকল নবীর বেলায় সার্বজনীন? সকল নবীদের সার্বজনীন। সুতরাং সমস্ত নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা দেওয়া হয়েছে, লা ইয়ানালু আহদিস যালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এখন যদি জীবনের কোন ঘটনাকে অপব্যাখ্যা করে গুণাগার সাব্যস্ত করা হয়, তাহলে আল্লাহর সার্বজনীন মূলনীতি বহাল তাকে না লঙ্ঘন হয়। সুতরাং যত নবীর ব্যাপারে যত ব্যাপার দ্বারা নবীর স্পর বাকি থাকে না, সবগুলি তহকিমুল কোরআন এরকম একটা, যত নবীর জীবনের যত ঘটনার বিশ্লেষণের দ্বারা দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, নবী বলেন আমি ত্রুটি করেননি, সাহাবা বলেন করেননি, আল্লাহ ঘোষণা দিলেন করেননি বলে ইসলামের বিধান বিধিবিধান পরিপূর্ণ। মওদুদী সাহেব বলেন করেন, আমি আমার কথা যারা শুনেছেন বুঝেছেন তারা একটু বলুন, সুন্নিয়ত বলেন, দেওবন্দিয়ত বলেন, কওমিয়ত বলেন, একই কথা, একই মতবাদের তিন নাম। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগের নাম সুন্নিয়ত, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরের নাম দেওবন্দিয়ত, দেওবন্দের অনুসরণে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরের নাম কওমিয়ত। একই মতবাদের তিন নাম, এই সুন্নিয়ত বলেন, দেওবন্দিয়ত বলেন, কওমিয়ত বলেন, এই মতবাদে কোন নবী গুণা করেন না সকল নবী গুণাগার। কওমিয়তের কওমিয়তের মতবাদে সকল নবী গুণাগার না সকল নবী নিষ্পাপ, এটা এটা হলো সুন্নিয়ত, এটা হলো দেওবন্দিয়ত, এটা হলো কওমিয়ত। পক্ষান্তরে মওদুদী সাহেবের মতবাদ হলো সকল নবী গুণাগার। তাহলে দেওবন্দিয়তে আর মওদুদিয়তে কোন বেষ্টন নাই, না আকাশ পাতাল বেষ্টন। দেওবন্দিয়তের মতবাদে সকল নবী বেগুনা, মওদুদিয়তের মতবাদে সকল নবী গুণাগার। এই গুনা ও গুনাহের একটা অংশ হইল মুহাম্মদ রাসূলুল্লাহ দায়িত্ব পালনের জন্য করেছেন। নবীগণের গুনার ব্যাপারে আরো অনেক কথা আমার বলতে হবে আপনাদের, ইনশাআল্লাহ পরে বলবো। এর আগে একটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু মৌলবি সাহেবের অনুব্যাখ্যা মতো মুহাম্মদ রাসূলুল্লাহ দায়িত্ব পালনের জন্য করেছেন, এর মানে আল্লাহ সর্বদা পৌঁছে দিয়েছেন না অনেক কথা পৌঁছাবার আগে? মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সব কথা আমাদের কাছে পৌঁছাবে, অনেক কথাই পৌঁছাবার বাকি রেখেছেন বলেই নবুয়তের দায়িত্ব পালনের ত্রুটি হয়েছে। এই কথার দ্বারা ইসলামের সমস্ত বিধিবিধানকে সন্দেহযুক্ত করে দেওয়া হয়েছে। এই কথার দ্বারা ইসলামের কতগুলি বিধান নিশ্চিত রাখা হয়েছে না সকল বিধান সন্দেহযুক্ত হয়ে গেল। কিভাবে? হয়তো আল্লাহ বলেছিলেন যে আপনি আমার বান্দাদের কাছে পৌঁছে দিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর আল্লাহ এবং মুহাম্মদ ছাড়া কোন মাবুদ নাই। হয়তো আল্লাহ এমনটা বলেছিলেন, কিন্তু তিনি এমনটা না বলে তেমনটা বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেমনটা বলেছিলেন রাসূল তেমনটা বলেননি, এটা মেনে দিলে কলেমাটাও আল্লাহ যেমনটা শিক্ষা দিয়েছিলেন রাসূলুল্লাহ তেমনটা আমাদেরকে বলেননি, তো কলেমাই সন্দেহযুক্ত হয়ে গেল। যদি রাসূল আল্লাহর নবীকে তো সফল পৌঁছাবার দায়িত্ব পালন না করে থাকেন, তো সম্ভাবনা আছে যে কলেমাটা এভাবে ছিল না সেভাবে ছিল, রাসূল সেভাবে না পৌঁছিয়ে এভাবে পৌঁছালেন, কলেমা আল্লাহ যেভাবে নবীকে শিক্ষা দিয়েছিলেন সেভাবে সেই কলেমায় উল্লেখ ছিল আল্লাহ এবং মুহাম্মদ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, তিনি নিজের নামটা বাদ দিয়ে শুধু আল্লাহর নামটা পৌঁছে দিয়েছেন, সম্ভাবনা সৃষ্টি হয় কিনা? এই সম্ভাবনার দ্বারা আমাদের ইমানটাই ধ্বংস হয়। দ্বিতীয়ত, পাঁচ বেলার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা পাঁচ বেলার নামাজ ফরজ সংক্রান্ত করে দিয়েছেন। হাদিসে রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন এই পাঁচ বেলার নামাজ ফরজ, কিন্তু যেহেতু রাসূল আল্লাহ সম্পদ পৌঁছালেন পৌঁছাননি, কিছু পৌঁছানোর বাকি রেখেছেন, তাই সম্ভাবনা আছে পাঁচ বেলার নামাজ ফরজ করে দেওয়ার পরে হয়তো আল্লাহ বলেছিলেন যে কেউ যদি পড়ে না তাহলে কোনো আপত্তি নাই, এই কথাটা রসুল পৌঁছাবার বাকি রেখেছেন। মৌলবির কথার দ্বারা এই সম্ভাবনা দাঁড়ায় যে এই কথাটা নবী পৌঁছানোর বাকি রেখেছেন, পাঁচ বেলার নামাজ ফরজ কথাটা নবী পৌঁছেছেন, কিন্তু আল্লাহকে বলেছিলেন কেউ না পড়লে কোনো অপরাধ হবে না, ওই কথাটা তিনি পৌঁছানোর বাকি রেখেছেন, তাহলে পাঁচ বেলার নামাজের ফরজিয়তের কোন নিশ্চয়তা নবী দেখে? রমজান মাসের রোজা ফরজ আল্লাহ বলেছিলেন নবী পৌঁছে দিয়েছেন, কিন্তু হয়তো আল্লাহ শেষ পর্যন্ত বলে দিয়েছিলেন রমজান মাসের রোজা কেউ যদি ইচ্ছাকৃত ভাবে রাখে না তাহলে তার কোনো শাস্তি হবে না, ওই কথাটা রসুল পৌঁছানোর বাকি রেখেছেন, সন্দেহটা থাকে কিনা? কোন কথার দ্বারা যে আল্লাহ নাজিল করা সব কথা তিনি পৌঁছাননি, এর দ্বারা ইসলামের সমস্ত বিধিবিধানের ব্যাপারে একটা সন্দেহ সৃষ্টি হয় না, গোটা ইসলামী বিধানের বিল্ডিংটাই ভিত্তিহীন ফাউন্ডেশনহীন নড়বড়ে হয়ে যায়। সুন পোষ চুরি ডাকাতি জিনা বেবিচার রাহাজানি কোনখানি সন্ত্রাস দুর্নীতি জাতিয়াতি সবগুলিকে হারাম ঘোষণা দেওয়ার পর হয়তো আল্লাহ বলেছিলেন কেউ যদি এ সমস্ত হারাম কাজ করেই ফেলে আমি তাকে কোনো শাস্তি দেব না, কথাটা রসুল পৌঁছাতে বাকি রেখেছেন, সম্ভাবনা দেয় কিনা? এর দ্বারা সমস্ত হারাম কাজ হালাল হওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়, সমস্ত হরতার ফরজ না থাকার সম্ভাবনা সৃষ্টি হয়। আল্লাহর দিন নিয়ে এমন তামাশার সৃষ্টি করা আমার কল্পিত কথা নয়, ইতিহাসের দ্বারা প্রমাণিত। ইতিহাস ইহুদিরা হযরত মূসা আলাইহিসসালামকে বলেছিল লাগুমিনা হাত্তা মারাল্লাহ তাহরাতান, আমি আমরা ইহুদিরা মূসা আলাইহিসসালামকে বলেছিল যে আমরা আপনার প্রতি ততক্ষণ পর্যন্ত ইমান আনব না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে চাক্ষুষ ভাবে আপনি আল্লাহ দেখাতে পারবেন না। তাই মুসা নবী বললেন, তোমরা কে কে আল্লাহ দেখতে চাও আমার সাথে তো পাহাড়ে চলো। তারা তাদের মধ্য থেকে বাছাই করে সত্তরজন সর্দার মুসা আলাইহিস সালামের সাথে দিয়ে বলল, এই সত্তরজন সর্দারকে যদি পাহাড়ে নিয়ে আল্লাহ দেখাতে পারো আর তারা ফিরে এসে সাক্ষী দেয়, তাহলে তাদের সাক্ষীর দ্বারাই আমরা বিশ্বাস করে তোমার উপর ইমান আনবো। সত্তরজন সর্দারকে নিয়ে মুসা নবী তুর পাহাড়ে গেলেন। আল্লাহ দেখা তো দুনিয়ার জীবনে সম্ভব নয়, আল্লাহর নূরের ঝলক দেখেছিল। বলেন সরাসরি আল্লাহ দেখেছিল না আল্লাহর নূরের ঝলক দেখেছিল? ঝলক থেকে এই সত্তরজনের সত্তরজন মৃত্যুবরণ করেছিল। মুসা আলাইহিস কাছে দোয়া করলেন, আল্লাহ এরা কি গিয়া দেশে গিয়া সাক্ষী দেওয়ার কথা, এরা যে মরে গেল আমি সাক্ষী দেব তোমার কথা, এদের মরণেরই তো কারণ বা সাথে পারবো না, কিন্তু জাতির কাছে আসামি হয়ে যাব, দয়া করে এদেরকে জিদ না করে তিনি যেন গিয়া সাক্ষীটা দিতে পারে। নবীর দোয়া কবুল করে আল্লাহ সহযোগিতায় ইহুদি মোদ্দা সর্দারকে জিন্দা করে দিলেন, দেশে গিয়া সাক্ষী দিল। আল্লাহ দেখা তো দূরের কথা, আল্লাহ নূরের ঝলক দেখেও তুমি আর কোনো মানুষ সহ্য করা সম্ভব নয়, আল্লাহ নূরের ঝলক দেখেই আমরা মরে গিয়েছিলাম। সুতরাং মুসা নবী যে আল্লাহর দাওয়াত দেন সেই দাওয়াত সত্য, তবে ফিরার সময় আল্লাহ বলে দিয়েছিলেন এই নবীকে তোমরা না মানলেও চলবে। বলেন তো এইরকম ইত্রাণীর ইতিহাস আমার কল্পিত না অতীতের ইতিহাস, অতীতের ইতিহাস দ্বারা প্রমাণিত। যেই রকমের ইত্রাণী যা বনি ইসরায়েল মুসা নবীর শরীয়ত নিয়ে করেছিল, সেই রকমের ইত্রাণী মুহাম্মদ রাসূলুল্লাহ যেন ইসলাম ধর্ম নিয়ে করতে পারে, এই শয়তানির দরজাটা খুলে দেওয়া হয়েছে। নবুয়তের দায়িত্ব পালনের ত্রুটি করেছিলেন পুক্তির মধ্যে। এবার আমরা বোঝার চেষ্টা করবো আমার জীবনে কি পরিমাণ দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালু আহদিস যালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এটা সমস্ত নবীদের বেলায় সর্বজনীন মূলনীতি। এমন অবস্থায় মৌলবাদীদের পক্ষ থেকে দুই ধরনের আপত্তি উত্থাপন করা হয় এই আয়াতের বিরুদ্ধে, লা ইয়ানালু আহদিস যালিমিনের বিরুদ্ধে। এক ধরনের আপত্তি উত্থাপন করা হয় এভাবে, আদম আলাইহিস সালামকে আল্লাহ কান্নাতে দিয়ে একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি সেই নিষেধ লঙ্ঘন করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এভাবে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে উল্লেখ করে তারা প্রমাণ করতে চায় এই ঘটনার কারণে এই নবী গুণাগার, ওই ঘটনার কারণে ওই নবী গুণাগার, সেই ঘটনার কারণে সেই নবী গুণাগার, এইরকম কতগুলি বিচ্ছিন্ন ঘটনাকে ওই সর্বজনীন মূলনীতির বিরুদ্ধে মৌলবাদীর আদান করা হয়। এক পদ্ধতি, আর একটা পদ্ধতি হলো কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন নবীর নামের সাথে গুণাবন্ধমূলক শব্দ ব্যবহার করেছেন। যেমন আদমের নামে আসওয়া শব্দ ব্যবহার করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর নামে তাকাদ্দামা মিন যাম্বিকা শব্দ উল্লেখ করেছেন। কাজেই নবী গুণাগার না হলে আল্লাহ কোরআনে কেন অমুক নবীকে গুণাগার তো নবীকে গুণাগার বললেন? এইগুলি কেউ ওই সর্বজনীন মূলনীতির বিরুদ্ধে দাঁড়ানো। এখান থেকে এই সুন্নিয়তের মওদুদিয়তের সংঘাত সৃষ্টি হবে। সুন্নিয়তের ভিত্তি হলো লা ইয়ানালু আহদিস যালিমিন, আর মওদুদিয়তের ভিত্তি হলো মা তাকাদ্দামা মিন যাম্বিকা। এই এই সুন্নিয়তের মওদুদিয়তের ভিত্তি এখান থেকে সৃষ্টি হবে। এই ব্যাপারে অন্তর আমি আমার বর্তমান মৌলি মাদ্রাসার ছাত্র ভাইদের সঙ্গে যে ওয়াদাহাটটা তুলে ধরতে চাই সেটা হলো কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, লাউ কানা মিন ইন্দি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে নাযিল না হতো তাহলে কোরআনে অনেকগুলি বিরোধিতা পাওয়া যেত। যেহেতু কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল ছিল তাই এখানে কোনো বিরোধিতা নাই। আমি কোরআনে কোনো বিরোধিতা আছে? তার কথায় স্বামী নিবৃত হবে যেন আগের কথা মনে থাকে না। অনেকদিন আগে কোন কথা বলেছিল মনে নাই, অনেকদিন পরে এর বিপরীত একটা কথা মনে দিল, এমন লোকের কথার মধ্যে ছবি নিন্দা সৃষ্টি হয়। আপনারা বলুন তো, আল্লাহ লক্ষ কোটি বৎসর আগে কোন কথা বলেছিলেন, লক্ষ কোটি বৎসর পরে সেই কথা মনে না থাকার কারণে এর বিপরীত কথা বলে দেন? এই জন্য আল্লাহ বলেন কোরআনে কোন সবিধিতা নাই। এক নম্বর, কোরআনে যদি কোন সবিধিতা না থাকে তাহলে এক আয়াতে বললেন গুনাগারকে নবী বানাই না, আর এক আয়াতে বললেন আমার গুনাহ মাফ করে দিলাম। গুনাগারকে নবী বানালেন, তা গুনার কোনো প্রাইভেট দুটাই প্রশ্নটা তখন দাঁড়ায়, এর একটা সমাধান তো লাগবে। সমাধানের জন্য কোরআনের কোন কোন দুই আয়াতের মধ্যে যদি পরবর্তীদের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে স্থূল দৃষ্টিতে কোনো সবিরোধিতা পরিলক্ষিত হয় তাহলে তার সমাধানের জন্য সালফিদের দিকে প্রত্যাবর্তন করে দেওয়া। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন আগেই বলেছি, তাবে তাবেঈন তাবেঈনের কাছে কোরআন শিখেছেন, তাবেঈন সাহাবাদের কাছে কোরআন শিখেছেন, সাহাবাগণ রাসুলের কাছে কোরআন শিখেছেন, সাহাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআন শিখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআন শিখেছেন। কাজেই 1400 বছর পরে যদি আমাদের দৃষ্টিতে দুই আয়াতের বাহ্যিক দৃষ্টিতে সবিরোধিতা দেখা যায়, সমাধান নিজে নিজেই করব না পূর্ববর্তীদের অনুসরণে যাবে? এই পূর্ববর্তী অনুসরণ তিন দল হলেন সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। যেমন আমি হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান সাহাবায়ে কেরাম, দ্বিতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান তাবেঈন, তৃতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান তাবে তাবেঈন। সুতরাং সাহাবা তাবেঈন তাবে তাবেঈনের কাছ থেকে এই বাহ্যিক দৃষ্টিতে যে সবিনতা দেখা যায় তার সমাধানটা আমরা সেখান থেকে নিতে হবে। এবার আমরা একটু বুঝে দেখবো সেখানে কি সমাধান থাকে। বিভিন্ন শব্দ এমন আছে যেগুলির একরকম অর্থ হয় মূল অর্থ আনিটাকে অর্থ, আর একরকম অর্থ হয় রূপ অর্থ মায়ের মাঝামি। এই বিষয়টা বুঝলে আমরা চলে ভেসা এদিন থেকে কোরআনের এই সবিরোধিতার কি সমাধান পেলাম তার গুরুত্বটা সহজ হবে। বিভিন্ন শব্দ এমন আছে যে অভিধানে তেমন তো একটা লেখা ছিল, তার মূল অর্থ আবিধানিক, আবার এই শব্দটাই শব্দটাকে কোন দল কোন সম্প্রদায় কোন কুসুতি কোন শাস্ত্রবিদ অথবা কোন ব্যক্তি বিশেষ যদি ভিন্ন অর্থে ব্যবহার করতে থাকে আর ভিন্ন অর্থ যদি সমাজে চালু হয়ে যায় ওইটাকে বলে রূপ অর্থ। একটা হলো মায়ের রূপাবি, আরেকটা হলো মানায় এসেছে না, একটা হলো মূল অর্থ আরেকটা হলো রূপ অর্থ। একটা উদাহরণ দিয়ে নূর একটা শব্দ আছে, নূর এর মূল অর্থ হলো আলো, এই যে বাতির আলো, দিনের আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, এই আলোগুলিকে আবিদানি করতে নূর বলা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় নূর অর্থ আলো নয়, ইসলামের পরিভাষায় নূর শব্দ হেদায়েত অর্থে ব্যবহৃত হয়। সুতরাং নূর শব্দের আবিদানিক অর্থ হলো আলো আর পারিভাষিক অর্থ হলো হেদায়েত। মানুষের ছাত্র ভাইয়েরা ভালো রকম স্মরণ দেখাবে, নূর শব্দের আবিদানিক অর্থ হলো আলো আর শরীয়তের পরিভাষায় নূর শব্দের অর্থ আলো নয় হেদায়েত। উভয় অর্থে আল্লাহ কোরআনে আর নূর শব্দ ব্যবহার করছে। এমন আল্লাহ একে বলেন তোমরা কি গবেষণার মন নিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতে পারো না আল্লাহ কেমন ভাবে স্তরে স্তরে সাতটি আসমান সৃষ্টি করে নিম্নতম মহাশূন্যে সূর্যকে বাতি স্বরূপ আর চন্দ্রকে নূর স্বরূপ আলু স্থাপন করেছেন? এখানে আল্লাহ চন্দ্রকে নূর বলেছেন আবিদানি করতে, এর অর্থ হলো আলো। চন্দ্র আলো, সূর্য হলো বাতি আর চন্দ্র হলো আলো, এখানে আধুনিক বিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, তা সেদিকে যাবো না, সেটা আমার উচ্চ বিষয় নয়। শুধু ব্যাপার হইলে যে আয়াতে আল্লাহ চন্দ্রকে বাতি বলেছেন আর সূর্যকে বাতি বলেছেন আর চন্দ্রকে আলো বলেছেন। হ্যাঁ, আবিধানিক পারিভাষিক অর্থে না আবিধানিক অর্থে, চন্দ্রের অর্থে আলো এটা আবিধানিক অর্থে, নূর শব্দটাকে এই আয়াতে আল্লাহ আবিধানিক অর্থে ব্যবহার করছেন। এখানে যদি আপনি পারিভাষিক অর্থ না বলেন কি মানে থাকবে না? আপনি যদি বলেন চন্দ্রকে যেহেতু আল্লাহ নূর বলেছেন সুতরাং চন্দ্রই হেদায়েতের নাম, চন্দ্রকে যেহেতু আল্লাহ নূর বলেছেন তাই চন্দ্রই হেদায়েতের মালিক, এখানে আবিধানিক অর্থের ক্ষেত্রে পারিভাষিক অর্থ গণ্য করলে ইমান থাকবে না। পক্ষান্তরে সুরায় নূরের একায়েতে আল্লাহ বলেছেন আল্লাহ নূর সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। এখানে নূর তো আলো নয়, বাতির আলো আল্লাহ নয়, চন্দ্রের আলো আল্লাহ নয়, সূর্যের আলো আল্লাহ নয়, বরং এখানে নূর শব্দকে আল্লাহ হেদায়েত অর্থে ব্যবহার করেছেন। আয়াতের মর্ম হলো আসমান জমিনের সকলের হেদায়েতের মালিক আল্লাহ। সেখানে যদি আপনি নূর শব্দকে আবিধানিক অর্থে ব্যবহার করেন ইমান থাকবে না, এখানে যদি নূর শব্দ শব্দকে পারিভাষিক অর্থে ব্যবহার করেন ইমান থাকবে না। এখান থেকে আমরা শিখলাম একটা শব্দকে যে আবিধানিক অর্থে ব্যবহার করেন সেখানে পারিভাষিক অর্থ ব্যবহার করা পুরাণভাবে খারাপ, আর যেখানে পারিভাষিক অর্থে ব্যবহার করেছেন সেখানে আবিধানিক অর্থ কর্মীরা করা পুরাণের অপেক্ষা। এর আলোকে আমরা এবার নবীগণ গুণাগার কিনা সেটা আলোচনা। একায়াতে আল্লাহ বলেছেন কোন গুণাগারকে নবী বানাই না, আর একায়াতে বলেছেন নবী আমার গুণা মাফ করে দিলাম। বাহ্যিক দৃষ্টিতে সব ইউনিতিটা দেখা যায়, সলজে তাদেরই সাহাবা তাদেরই তাদের তাবি রসুলের কাছ থেকে যে ব্যাখ্যা শিখেছিলেন, রসুল আল্লাহর কাছ থেকে যে ব্যাখ্যা শিখেছিলেন সেই ব্যাখ্যা আলোকে তারা সমাধান দিয়েছেন। যে আয়াতে আল্লাহ বলছেন গুণাগারকে নবী বানাই না সেখানে গুণাগুণতে ব্যবহৃত, আর যে আয়াতে আল্লাহ অমুক নবী তমুক নবীকে গুণাগার বলেছেন এখানে গুণারূপ অর্থে ব্যবহৃত। যে আয়াতে বলেছেন কোন নবীকে গুণাগার কোন গুণাগারকে নবী বানাই না সেখানে গুণা মূল অর্থে ব্যবহৃত, শাস্তি অপরাধীরা এদেরকে নবী বানাই না। আর যে আয়াতে অমুক নবীর অমুক গুণা তমুক নবীর তমুক গুণা বলেছেন যে শাস্তিযোগ্য অপরাধ অর্থে নয়, যে গুণা শব্দের মূল অর্থে নয় রূপ অর্থে ব্যবহার করেছেন। সুতরাং মা পাতা কথা পাবেন জামনিকের মধ্যে জামনুক শব্দ মূল অর্থে নয় রূপ অর্থে ব্যবহৃত। লা জানালু আহদিস জানি বিন আয়াতে গুণা রূপ অর্থে নয় মূল অর্থে ব্যবহৃত। এক আয়াতে গুণায় আল্লাহ মূল বিভিন্ন নবীর নবীর মায়ের সাথে আল্লাহ গুণা শব্দ যে শব্দ ব্যবহার করেছেন সেখানে সেখানে গুণা শব্দের রূপ কর্তটা কি, সেখানে গুণা শব্দের রূপ কর্ত শাস্তি লিঙ্গ অপরাধ করে, সেখানে গুণা শব্দটাকে ধম অর্থে ব্যবহার করা হয়েছে, গুণা শব্দ দিয়ে ধম দেওয়া হয়েছে, শাস্তি লিঙ্গ অপরাধী বলা হয়নি। এইভাবে সলমে সালেহীন দুই আয়াতে প্রদেশ সবার দৃশ্য বিধান করেছে। এমন অবস্থায় কেউ যদি সলমে সালেহীনের এই সামঞ্জস্যকে না মেনে এক আয়াতকে আর এক আয়াতের বিরুদ্ধে ইরাদ করা যেটা বহুদুদীবাদীদের বৈশিষ্ট্য, এই সলাফে সালেহীনের এই সমাধান মেনে না নিয়ে যারা এক কোরআনের একটা আয়াতকে আরেকটা ওদের বিরুদ্ধেই দাঁড় করা হয় এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বারাকু মিন কোরআন কুফরু, কোরআনের এক আয়াতকে আরেক আয়াতের বিরুদ্ধে দাঁড় করানি আরেকটা কুফরি মতবাদ, কোরআনের এক আয়াতকে আরেক আয়াতের বিরুদ্ধে দাঁড় করানি কি মতবাদ কুফরি মতবাদ। এই সমাধান না এনে এখানে আয়াতকে ওই আয়াতের বিরুদ্ধে দাঁড় করা যারা লেখা আছে হাদিসের ব্যাখ্যা আল্লাহ কোরআন একটা হলো কোরআনের এক আয়াতের অর্থ নিছে একবারে, আরেক আয়াতের সমাধান ফলকে চালিয়ে যেভাবে দিয়েছেন সেইভাবে নামিয়া এই আয়াতটাকে ওই আয়াতের বিরুদ্ধে দান করাইয়া সমাজে ঝগড়া বাঁধায়, এরা কুফুরি কাজ করে। যে সমস্ত ভ্রান্ত মতবাদের সমষ্টির নাম মৌলবাদ, এর মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হলো কুফুরি মতবাদ। গেল গুনা শব্দ সম্পর্কিত আয়াত সম্পর্কে তাদের উত্থাপিত অভিযোগের জন্য। এবার কোন কোন নবীর জীবনের যেমন হযরত আদম আলাইহিস সালামের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাপার, জান্নাতে আল্লাহ আদমকে একটিমাত্র গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুটার পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এ পর্যন্ত ঘটনা কোরআন হাদিসে বর্ণিত আছে। মৌলবিবাদীরা বলে এই তফসীলুল কোরআনে লেখা আছে, জানতে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। বলেন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের কি ছিল গুনাহ? কে বলে? মৌলবিশা কোথায় তফসীলুল কোরআনে? জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে গুনাহ গণ্য করা, এই মতবাদ সুন্নিয়তের মতবাদ হবে দূরের কথা। এই মতবাদ ইসলামী মতবাদ নয়, এই মতবাদটা হলো খ্রিস্টানী মতবাদ। এই জন্য নবীগণকে গুণাগার সাব্যস্ত করার খ্রিস্টানী মতবাদের ইতিহাসটাও আমাদের কৌমি অঙ্গনের ছাত্রদের ভালো রকম জানা থাকা জরুরি। বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য স্বাধীনতার সূচক লগ্ন থেকেই একটা খ্রিস্টান সংগঠন কাজ করে যাচ্ছে, সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মুসলমানদের খ্রিস্টান বানাবার জন্য যে সমস্ত বই পুস্তক প্রকাশিত হয়েছে তার মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। খ্রিস্টানদের লেখা বই মাদ্রাসার কোন ছাত্র শব্দগুলি দেখে মানে কোনো আলেমের লেখা বই, কোনো মুসলমানের লেখা বই না, তা খ্রিস্টানদের লেখা বই, বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। তাহলে প্রথম মানুষ এবং প্রথম নবী আদমকে পাপিষ্ট সাব্যস্ত করার মতবাদ কোনো মুসলমানদের মস্তিষ্ক প্রসূত মতবাদ না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত মতবাদ? খ্রিস্টানদের কাছ থেকে আমদানি কিন্তু কতটুকু ব্যাস কতগুলি মজার কথা আছে সেই এক নম্বর কথা হলো প্রথম নবী আদম ছিলেন প্রথম পাপিষ্ট, দ্বিতীয় কথা হইল এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট, তিন নম্বর কথা হইল শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিঃসব বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের অংশে জন্ম দিলেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। শুধুমাত্র ঈসা নবী নিষ্পাপ কেন, তিনি পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করেননি, তিনি আল্লাহর অংশে জন্মগ্রহণ করেছেন। তো খ্রিস্টানদের লেখা বইয়ের বিবরণ সামান্য একটু শোনালাম আপনাদের, প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট আর পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সকল নবী পাপিষ্ট। সুতরাং আদম নবী পাপিষ্ট, আদমের বংশের জন্য গ্রহণকারী নবীগণ পাপিষ্ট। যা সুন্নি মতবাদ না ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ, এই মতবাদটাই মৌলবাদীরা গ্রহণ করে নিয়েছে। সুতরাং মৌলবাদীতে আর দেওবন্দীতে কোনো ব্যস্তম নাই, আছে কথা না বুঝবে কে আর মোলাবে, এখন তো চুর ঢুকে পড়েছে কৌমির ঘরে, মৌলবাদীতে চুর ঢুকে পড়েছে, মৌলবাদীতে আর সুন্নিয়তে পার্থক্যটা বুঝবে কে আর মোলাবে। সেই বইয়ে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করার জন্য যেই দলিল প্রদান করেছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল হওয়াকে আদম পাপিষ্ট হওয়ার দলিল হিসাবে পেশ করেছেন। উভয় উভয়ের একই দলিল, খ্রিস্টানেরও দাবি আদম পাপিষ্ট, মৌলিসারেরও দাবি আদম পাপিষ্ট, খ্রিস্টানেরও দাবি পাপিষ্ট হওয়ার দলিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া, মৌলিসারেরও দলিল পাপিষ্ট হওয়ার দলিল হল নিষিদ্ধ গাছের ফল খাওয়া। বলে দাবি আর দলিলে খ্রিস্টানের মৌলিতে ব্যবধান রইল না, একাকার হয়ে গেল। এটাকে আপনারা সুন্নিয়ত বলবেন না, দেওবন্দিয়ত বলবেন না, কৌমিয়ত বলবেন না, মৌলুদিয়ত না সুলানিয়ত বলবেন। মৌলুদিয়তের সুন্নিয়তের সাথে কোন সামঞ্জস্য নাই, দেওবন্দিয়তের সাথে মৌলুদিয়তের কোন সামঞ্জস্য নাই, কৌমিয়তের সাথে মৌলুদিয়তের কোন সামঞ্জস্য নাই। এখানে শুধু আলিয়া সম্পর্কে আলোচনা শুরু হইল, আজকে হতে কোন দিন বিদায় হাজার ভাষণের দিন, বিদায় হাজার ভাষণে কি হইল, বিদায় হাজার ভাষণে নবী লেখে দায়িত্ব পালনকারী দাবি করলেন, সাহাবাগণ সাক্ষী দিলেন, আল্লাহ সত্যায় দান করলেন, এখান থেকে আলোচনা অন্যদিকে গেল, বাকি আলোচনার সঙ্গে দেখা যাবে। আমরা এই আলোচনা শেষ করি, এখানে আমরা দেখতে পেলাম মৌলুদিয়ত এবং নাসরানিয়তের আকীদা হলো প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট হওয়ার দলিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া, এটা খ্রিস্টানের মৌলুদিয়ত। আদম গুনাহগার হওয়ার দলিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া, এটা এই 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 দলিলটা খ্রিস্টানদের, এই দলিলটা মৌলুদি সাহেব। তাহলে আপনারা এই দলিলটা মানবেন কিনা মানবেন না কেন, তারপরে মানলে তো কোনো কথা নাই, কিন্তু না মানলে বলতে হবে কেন মানবেন না। এই খ্রিস্টানেরা আদমকে গুণাগার সাব্যস্ত করার জন্য যে দলিল দিল, মৌলুদি সাহেব আদমকে গুণাগার সাব্যস্ত করার জন্য যে দলিল দিলেন, আগে আগে সাব্যস্ত করার দলিল মানেন কিনা মানেন না, মানলে তো কোনো কথা নাই, কিন্তু না মানলে আপনাকে জবাব দিতে হবে কেন মানবেন না। আবার এবার কোন মানেন, এদের দলিল মানেন কিনা, এদের দলিল মানে না মানেন কেন, না মানেন এক নম্বর কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন গুণাগারদেরকে দলিল দেয়নি, মানুষের কোনো কাজে সওয়াব হয় কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে কোনো কাজে সওয়াব নাই গুনাহ নাই। এবার বলুন মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, মানুষের কোন কাজে সওয়াব হয় কোন কাজে গুনাহ হয় কোন জীবনে, জান্নাতি জীবনে কোন কাজে সওয়াব নাই গুনাহ নাই। তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে, এর সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনার কোনো সম্পর্ক নাই, এই ব্যাখ্যাটা মেনে নিলে লা ইয়ানাতু হাদিস যালিমিনের সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্য হয়, যে ব্যাখ্যার দ্বারা আল্লাহ মূল নীতি সেই ব্যাখ্যা সহি ব্যাখ্যা, যে ব্যাখ্যা আল্লাহর মূল নীতির সাথে সাংঘর্ষিক হয় সেই ব্যাখ্যা মান্য ব্যাখ্যা। দুই নম্বর, দুনিয়ার জীবনেও কেউ আল্লাহর নিষিদ্ধতার কথা মনে নিয়ে লঙ্ঘন করলে দুনিয়াতেও মনে হয়, যেমন রোজাদারদেরকে আল্লাহ দিনের বেলায় খানা পিনা করতে নিষেধ করেছেন, কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই গেলে আপনাদের জানা মতে কি পরিমাণে গুণা হবে, আল্লাহ নিষেধ করেছিলেন কিনা, খাওয়ার দ্বারা নিষেধ রক্ত হলো না, কিন্তু গুণা আল্লাহ নিষেধ লম্বা হইল গুণা হলো না কেন, ভুলের কারণে। আদম সম্পর্কে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল, তুমি ভুলে গেলে গুণা হয় না, তোমার বাবার বাবার বাবা চন্দ্রকুশুটির উল্লেখে নাকি না হয় তুই বেটা কোরআন শীত সংস্কার কাছে নবীন সংস্কার কাছে। সুতরাং খ্রিস্টানদের যে মতবাদ সেই মতবাদ এবার বুঝা দেখতে বলেন এই ব্যাপারে নবীগণকে গুণাগার সাব্যস্ত করার মতবাদের বেলায় খ্রিস্টানের ভক্তি মৌলীরা ভক্তি না ভক্তি এই ব্যাপারে ভক্তি হইল আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে ভক্তি হইল এই ব্যাপারে ভক্তি হইল কবি এই ঘটনার কারণে আদমকে গুণাগার মনে করে না কোন দেওবন্দি আলেম এই ঘটনার কারণে আদমকে গুণাগার মনে করে না কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান এই ঘটনার কারণে আদমকে গুণাগার মনে করে না। সুতরাং সুন্নিয়ত এক জিনিস আর দেওবন্দিয়ত কৌমিয়ত দেওবন্দিয়ত সুন্নিয়ত এখান থেকে আমরা আশা করি পরিষ্কার ভাবে বুঝে নিলাম নবীগণকে গুণাগার সাব্যস্ত করার মতবাদ কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত মতবাদ নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত মতবাদ। যে সমস্ত ভ্রান্ত মতবাদের সমষ্টির নাম মৌলবাদ এই সমস্ত ভ্রান্ত মতবাদের একটা হলো নবীগণকে গুণাগার সাব্যস্ত করা, আর একটা ভ্রান্ত মতবাদ হলো সাহাবায়ে কেরামের সমালোচনার কারণ গঠন করা। সাহাবায়ে কেরামের সমালোচনা করা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে হারাম, মওদুদী মতবাদে হালাল। দেওবন্দিয়তার সুন্নিয়তে মোতাবেক একই হয়, কৌমিয়ত বলতে যা বুঝায়, দেওবন্দিয়ত বলতে তাই বুঝায়, সুন্নিয়ত বলতে তাই বুঝায়। কৌমি আলেমরাও সাহাবাদের সমালোচনাকে হারাম বিশ্বাস করেন, দেওবন্দিগণের সমালোচনাকে হারাম বিশ্বাস করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে সাহাবায়ে কেরামের সমালোচনা হল। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইজা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম, অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে তাদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহ লানত, বলেন যে কাজে আল্লাহ লানত হয় সেই কাজ হালাল হয় না হারাম, যে কাজের দ্বারা লানত হয় সেটা হালাল কাজ নয় সেটা হারাম কাজ, কোন কালে হালাল কোন কালে হালাল এটা যাচাইয়ের একটা মাত্রা পেয়ে যান, যত কালে আল্লাহ লানত সবগুলি হারাম, যত কালে আল্লাহ লানত সবগুলি হারাম। সাহাবাদের সমালোচনাদের সমালোচকদের উপর আল্লাহ রাসূল লানত বলেছেন। কাজেই সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ হইল সমালোচনা করা হারাম, মওদুদীবাদের মতবাদ হইল সাহাবায়ে কেরামের সমালোচনা করা শুধু হালাল নয়, সমালোচনা করা ওয়াজিব, সমালোচনা না করা মূর্তি পূজার সমান বিধান। এমন মূর্তি পূজাকে বন্ধ করার জন্যই মওদুদীবাদের উত্থান, এইগুলো তাদের মতবাদের মোটামুটি কথা। এবার আমরা যখন কওমি আলেমরা যখন বলেন সাহাবাদের সমালোচনা হারাম, দেওবন্দি আলেমরা যখন বলেন সাহাবাদের কারণে সমালোচনা হারাম, আহলে সুন্নাত সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কোন আলেম যখন বলেন সাহাবাদের সমালোচনা হারাম, তখন মওদুদীবাদীরা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করে সেইগুলি হলো কেন সাহাবি কি জিনা করেননি, তাহলে জিনা করছেন বলা হারাম হবে কেন, সত্য কথা বলে হারাম হবে কেন, সাহাবি কি চুরি করে ধরা পড়েননি, তাহলে চুরি করে স্যার যে সমালোচনা করে সত্য কথা বলে হারাম হবে কেন, এই প্রশ্ন আমার বিরুদ্ধে যায়, কওমিদের বিরুদ্ধে যায়, দেওবন্দিদের বিরুদ্ধে যায়, না রসুলের হাদিসের বিরুদ্ধে যায়, এই প্রশ্ন হাদিসের বিরুদ্ধে যায়, প্রশ্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যায়। তারপরও বর্তমানে আমাদের কওমি অঙ্গনের কিছু ছাত্র এই সমস্ত শয়তানি প্রশ্ন ওদের কাছ থেকে শিখে শিখে গুপনে 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 কওমি ছাত্রদেরকে পুষিয়ে পাতে বেড়াচ্ছে। এই জন্য এই শয়তানির অর্থাৎ বাংলা জমা হওয়া দরকার। মওলানা সাহেব তার গঠিত দলের ম্যানিফেস্টোতে লিখেছেন, আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মানা যাবে না। আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মানা যাবে না। আল্লাহর রাসূল সত্যের, আপনার কথা মানে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আমার কাছে ডাইরেক্ট অনেকগুলি মওলানা অনেক দিন জিজ্ঞাসা করেছে, সাহাবা সত্যের মাপকাঠি কোরআনের কোন সূরায় কোন আয়াতে আছে, সাহাবা সত্যের মাপকাঠি রাসূলের কোন কিতাবের কত নম্বর হাদিসে আছে? আমি জবাবে কি বলেছি জানেন না? যত মানুষ সর্বদের মনে থাকা যাবে, সাহাবা সত্যের মাপকাঠি জিজ্ঞাসা করে কোন সূরার কত নম্বর আয়াতে আছে, জিজ্ঞাসা করে সাহাবা সত্যের মাপকাঠি কোন কিতাবের কোন হাদিসে আছে, আমি জবাব দিয়েছি রাসূল সত্যের মাপকাঠি এই কথাটা কোরআনের যে আয়াতে আছে, রাসূল সত্যের মাপকাঠি এই কথাটা যে হাদিসে আছে, সাহাবা সত্যের মাপকাঠি সেই আয়াতে সেই হাদিসে আছে। বুঝতে পারেন না জবটা? খুব সাহাবা সত্যের মাপকাঠি কথাটা যদি সরাসরি কোরআন হাদিসে থাকে না, এই জন্যই যদি সাহাবা সত্যের মাপকাঠি মানা যায় না, রাসূল সত্যের মাপকাঠি এই কথাটাও তো সরাসরি কোরআন হাদিসে কোথাও নাই। কোন কেলে রাসূলকে সত্যের মাপকাঠি মানতে গেল? আমার প্রশ্নের যে জবাব তোমার প্রশ্নের সেই জবাব। জবাব কি? জবাব হইল রাসূল সত্যের মাপকাঠি সরাসরি কোথায় কোরআন হাদিসে নাই, কিন্তু কোরআন হাদিসে অনেক বিবরণের দ্বারা নিশ্চিত ভাবে সাব্যস্ত হয়। বলেন রসুল শরীফের মামলাটি যে সরাসরি কোরআন হাদিসে আছে না কোরআন হাদিসের বিবরণের দ্বারা সাব্যস্ত হন, এই কারণে রসুল শরীফের মামলাটি যেভাবে রসুল শরীফের মামলাটি সেভাবে এই সাহাবায়ে কেরাম শরীফের মামলাটি, যেভাবে রসুল সম্পর্কে কোরআন হাদিসে সরাসরি শরীফের মামলাটি বলা হয়নি কিন্তু কোরআন হাদিসের বিবরণের দ্বারা সাব্যস্ত হয়, হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের ভাষায় হাদিসে ইফতারাতে উম্মাহ বলা হয়। এই হাদিসটার নাম হলে হাদিসে ইফতারাতে উম্মাহ, বিভিন্ন সামান্য তাৎসব্দিক তারতম্যের দ্বারা হাদিসটা বর্ণিত কিন্তু সবগুলি বর্ণিত হাদিসের মর্ম এক, এই কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেন হাদিসটা মুতাওয়াতিরুন মাআনা। এই হাদিসের এক পর্যায়ে উল্লেখ আছে, রাসূল বলেন তাতাফাররাকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ইল্লা কুল্লুহুম ফিল্লাহ ইল্লা ওয়াহিদা ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা সিনতান ওয়া সাবউনা ফিল নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে, তন্মধ্যে 72 দল মুসলমান জাহান্নামী হবে। হাদিসের কাছের ছাত্রদের কাছ থেকে জবাব চাই, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 72 দল মুসলমানকে জাহান্নামী বলেছেন আমাদের ত্রুটির কারণে না আকিদা খারাপ হওয়ার কারণে? আকিদা খারাপ হওয়ার কারণে রাসূল বলেছেন 72 দল মুসলমান হবে জাহান্নামী। আর বর্তমান কমিয়তের পরে মৌলবীদের চোখ ডুবকে বলতেছে আকিদা নাকিদা যাচাই করার সময় এখন নাই, এখন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার সময়। রাসূল বলেন আকিদা খারাপ হওয়ার কারণে বাহক দুর্বল মুসলমান জাহান্নামী। নামাজ পড়ো, কুলে রাখো, হজ করো, টাকা দাও, তুমি পড়ো, জিকির করো, দোয়া দূর করো, যত ইবাদত বন্দেগি করো, আকিদা খারাপ তুমি জাহান্নামী, আকিদা খারাপ তুমি জাহান্নামী। একটা মাত্র মুসলমানের দল আকিদা খারাপ নয়, আকিদার দোষের কারণে এরা জাহান্নামী হবে না। বলা মাত্রই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কাল মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, একটা মুসলমানের দল তার পরিচয় কি? জোয়াবে রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলের সুন্নাত আর আমার সাহাবায়ে কেরামের জামাতের মক্কাতিতে যারা আকীদা পোষণ করবে এরা মুসলমান, জান্নাতি মুসলমান, যারা বাহাত্তরটা বাতিল দল থেকে, বাহাত্তরটা বাতিল পন্থী মুসলমানের দল থেকে হকপন্থী একটা মুসলমানের দলকে পার্থক্য করার জন্য নবীর সুন্নতকে মাপকাঠি রূপে মেনে নিবে, সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি রূপে মেনে নিবে, তাদের আকিদা আকিদা খারাপ হওয়ার জান্নাতি দল যারা সুন্নতে রাসূলকে আদর্শ মাপকাঠি মানতে রাজি নয়, তারা যেমন জাহান্নামী, তেমনি ভাবে যারা সাহাবায়ে কেরামের জামাতকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয় তেমনি এই হাদিসের দ্বারা সাব্যস্ত হইল রাসূলের হৃদয়ে সেবা কিসি কো মেয়ার হম না সমাজনা মা আনা আলাইহি আকিদার হক আর বাতিলের দ্বারা বোঝানো হয়েছে আকিদার বাতিল, বাহাত্তর দল মুসলমানের আকিদা বাতিল হওয়ার কারণে রাসূল এদেরকে জাহান্নামি বলেছেন, এক দল মুসলমানের আকিদা সহি হওয়ার কারণে রাসূল এদেরকে জান্নাতি বলেছেন। তাই সাহাবাগণ জিজ্ঞেস করেছিলেন এদের পরিচয় বাহাত্তর দল বাতিল দল থেকে একটা হক দলকে পার্থক্য করার জন্য রাসূল দুইটা স্কেল বা মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, একটা স্কেলের নাম সুন্নতে রাসূল আর একটা স্কেলের নাম জামাতে সাহাবা। এই জন্য এই দুই মাপকাঠির ভিত্তিতে যারা আকীদা পোষণ করে তাদের নাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত তো সুন্নাতের অনুসারে, তার সুন্নাতের রাসূলের সুন্নাতের, ওয়াল জামাতের অর্থ হইল জমাতের অনুসারী, পাক জমাতের সাহাবায়ে কেরামের জমাতের, যারা হক বাতিলের পার্থক্য নির্ণয়ের জন্য সুন্নতের রাসূলকে মাপকাঠি মানতে রাজি, জমাতের সাহাবাকে মাপকাঠি মানতে রাজি, আল্লাহ এদেরকে জান্নাতি, যারা রাজি নয় তাদেরকে জাহান্নামী করেছেন। এখানে সাহাবায়ে কেরামকে সমালোচনা করার কথা না, অনুসরণ করার সাহাবাজি করতে করতে এক পর্যায়ে গিয়া বলে সাহাবা তো গুনাহ করেছেন, গুনাহগার কিভাবে শরীরের মাপকাঠি হবে? সাহাবা গুনাহ করেছেন এই জন্য যদি শরীরের মাপকাঠি হয় না, সমস্ত নবীরা যেন যদি গুনাহগার সাথে রাখছে ওই নবী কেন শরীরের মাপকাঠি হয়? ফার্সি ভাষায় একটা কথা আছে, গুনাহ হাফেজা নামে মিথ্যাবাদীদের স্মরণ শক্তি থাকে না, একবার যে সমস্ত নবীরা গুনার সাহায্য রাখছে মনে না, এখানে এসব সাহাবি যেহেতু গুনা করে সত্যের মাপকাঠি হতে পারে না, তাই রসুল ছাড়া কেউ সত্যের মাপকাঠি নেই, এখানে সাহাবির গুনার কারণে মাপকাঠি টিকে বাদ দিলে ওইখানে সমস্ত নবীরে গুনাগার বানিয়ে রাখছো, কত কত কি মানে কোন মাপকাঠি আছে না লাগাম সারা গুনা তর না, এই মতবাদের নাম হইল মৌদুদিবাদ। আমি কি আপনাদেরকে মৌদুদিবাদ দেওবন্দিবাদের পার্থক্য বুঝাতে পারতেছি? এখন তাদের একটা প্রশ্ন হইল, এখন আর আকিদা টাকিদা দেখার সময় নেই, এখন হলো বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা, আপনারা ধৈর্যের সাথে শুনলে আর কয়েকদিনে আমি আপনাদের সময় এই ইতিহাস তুলে ধরব যে আকিদা খারাপ হওয়ালা যদি ইসলামী শাসনের নামে যদি দখল করতে পারে তখন ইসলাম এবং মুসলমানের বারোটা কিভাবে বাজে, আকিদা খারাপ ওয়ালা যদি ইসলামের শাসন ইসলামী শাসনের নামে যদি দখল করতে পারে এই দেশে ইসলাম এবং মুসলমানের বারোটা কিভাবে বাজে, সেই ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ইসলামী প্রশ্নের জবাব এখন আকিদা টাকিদা যাচাই করার সময় নাই, এখন ইসলামী হুকুমত কায়েম করার সময়, কিন্তু এর আগে সাহাবাদের সমালোচকদের ব্যাপারে হাদিস শরীফে যে রাসূল বলেন, সাহাবা সমালোচকদের যখন তোমরা দেখবা, যখন তোমরা দেখবা কেন বললেন, কারণ তখনও কোন সাহাবা সমালোচক দুনিয়াতে ছিল না, যতদিন নবী দুনিয়াতে ছিলেন তখন দুনিয়াতে কোন সাহাবা সমালোচক ছিল না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাসনামলে দুনিয়াতে কোন সাহাবা সমালোচক মুসলমান ছিল না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে দুনিয়াতে কোন সাহাবা সমালোচক ছিল না। সাহাবা সমালোচক জন্ম হয়েছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের ইতিহাস জানাতে দরকার সাহাবা সমালোচকের, সাহাবা সমালোচকের সমালোচনার সূত্রপাত হয় মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাহাবা, আব্দুল্লাহ ইবনে সাহাবার ক্ষেত্রে মুসলমান উম্মতের মধ্যে সাহাবা সমালোচনার সূত্রপাত হয় মুনাফিক ইবনে সাবার ইতিহাস জানতে হবে। অতি সংক্ষেপে আমি আগে আপনাদের সাথে এই ইতিহাসটা তুলে ধরবো, তারপরে দুই নম্বর একটা ইতিহাস তুলে ধরবো ইসলামী শাসনের নামে আকিদা খারাপ ওয়ালা যদি গতি দখল করতে পারে সেই দেশের ইসলাম এবং মুসলমানের দুর্দশাটা কেমন হয়। এই দুইটা ইতিহাস আজকের মতো অতি সংক্ষেপে বলে শেষ করতে পারি কিনা দেখবো, অন্য কোন সময় সুযোগ পেলে বাকি আয়াতের আলোচনা দিকে দুনিয়ার কোন মুসলমান সাহাবাদের সমালোচনা করতো না। কেন? তারা জানতো রসুল বলেছেন সাহাবা সমালোচকদের উপর আল্লাহ লানত। তাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যুগে মুসলমান সমাজের ভিতরে সাহাবা সমালোচনার বীজ বাষ্প ছড়ানোর জন্য প্রখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা অবতীর্ণ হন। আব্দুল্লাহ ইবনে সাবার বাড়ি ছিল ইয়ামান দেশে, ধর্মমতে সে ছিল ইহুদি, তাওরাত কিতাবের পণ্ডিত ছিল এবং সমাজের প্রখ্যাত চাপাওয়াজ। ইবনে সাবার পরিচয়গুলি মনে রাখা দরকার। ইবনে সাবার বাড়ি ছিল ইয়ামান দেশে, ধর্ম বিশ্বাসে ছিল ইহুদি, তাওরাত কিতাবের পণ্ডিত এবং সমাজের কুখ্যাত চাপাবাজ। সমাজের সেই কুখ্যাত চাপাবাজ সাহাবাদের মুসলমান সমাজের মধ্যে সাহাবায়ের সমালোচনার বিষ বাষ্প ছড়াবার জন্য শুধু ইয়ামান থেকে সফর করে মদিনা শরীফে এসে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে দরে কলমা পড়ে মুসলমান হওয়ার নাটক সাজালো। বলেন সত্য সত্যি আমি তরিবাহের উসমানের হাতে হাত দিয়ে পরে নামে মুসলমান হইল না, মুসলমান হওয়ার নাটক সাজাইল, নাটক সাজাইল। হযরত উসমান সরল মনে তারে মুসলমান হিসাবে বিশ্বাস করবে, এই সুযোগ এসে মুসলমান পরিচয় দিয়া মুসলমানদের দেশের বিভিন্ন এলাকায় ভ্রমণ করতে লাগলো সাহাবা বিদ্বেষের বিষ বাষ্প ছড়াবার জন্য। কুফায় গিয়া চেষ্টা করে ব্যর্থ হইল, বসরায় গিয়া চেষ্টা করে ব্যর্থ হইল, সর্বশেষে মিশরে গিয়া সফল হল। কুক থেকে ইবনে সাবা মিশরে গিয়া, মিশরের অশিক্ষিত এবং অল্প শিক্ষিত, মিশরের অশিক্ষিত অল্প শিক্ষিত মুসলমানদেরকে নিয়ে একটা মহা সমাবেশ করলো। সে সমাবেশে কুখ্যাত মুনাফিক ইবনে সাবা বক্তৃতা দিয়া বলল, আগে আমাকে তোমরা চিনো, আমি হলাম ইয়ামান দেশের তাওরাত কিতাবের পণ্ডিত ইহুদি ধর্মাবলম্বী আব্দুল্লাহ ইবনে সাবা, আমি মদিনায় এসে হযরত উসমানের হাতে কলমা পড়ে মুসলমান হয়েছি, তোমরা এই খবর পেয়েছো কিনা? তারা বলে পেয়েছি। সে বলে আমি সেই আব্দুল্লাহ ইবনে সাবা। তারা বললো ভালো কথা, আপনি একজন নও মুসলিম আমাদের দেশে এসেছেন, ঠিক আছে আমাদেরকে কিছু কথা শোনা। হ্যাঁ, বক্তৃতা শুরু করলো কথা, বলে আমি তোমাদেরকে কথা শোনাবার জন্য এসেছি। আমার প্রথম কথা হলো আমি একজন নূতন মুসলমান, আমার ইমান তাজা, তোমরা সব পুরান মুসলমান, তোমাদের ইমান ভুলে দেওয়া, আমি নূতন মুসলমান, আমার ইমান তাজা, তোমরা পুরাতন মুসলমান, তোমাদের ইমান ভুনে ধরা, তোমাদের ইমানের ভুনে ধরা সারাবার জন্যই আমি তোমাদের দেশে এসেছি। এইবার তারা উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে আমাদের ইমানে ভুনে ধরার কোথায়। সে বললো হ্যাঁ এই তো বলছি শোনো, তোমাদের ইমানে ভুনে ধরার কোথায়, আমি একটা একটা করে তোমাদেরকে চিহ্নিত করে দিচ্ছি। শোনো, বলো তো তোমরা ঈসা আলাইহিস সালাম বেশি মর্যাদার অধিকারী না মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি মর্যাদার অধিকারী? আপনারা কি জানেন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ফাদদালানি আলাল আমবিয়া ওয়া ফাদদাল উম্মতি আলাল উমম, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুতরাং রাসূলের হাদিস এই কথার জ্বলন্ত প্রমাণ, আমাদের নবীর মর্যাদা সকল নবীর উপর শ্রেষ্ঠ। তাই মিশরের মুসলমানেরা যতই অশিক্ষিত হোক, যতই পূর্ব হোক, আমাদের নবী সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা অধিকারী সব মুসলমানে জানে। তাই মিশরের মুসলমানের জবাব দিল ঈসা নবীর থেকে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। তখন বলল, যিনি সর্বশ্রেষ্ঠ নন তিনি যদি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবারও দুনিয়াতে ফিরে আসবেন বলে বিশ্বাস করতে পারেন, বলেন তো আমরা ঈসা নবী আবারও দুনিয়াতে আসবেন বলে বিশ্বাস করি কিনা? তিনি তো সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না হয়েও যদি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবার দুনিয়াতে ফিরে আসতে পারেন, আমার নবী তো সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, তিনি কেন বিদায়ের পরে আবার আসতে পারবেন না? তারা বলে যুক্তি তো ঠিক, এই যুক্তির ভিত্তিতে এরা মেনে নিল আমাদের নবীও ঈসা নবীর আগে আমাদের নবীও দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবার দুনিয়াকে আসতে পারেন, চলাফেরা করতে পারেন, ঘোরাফেরা করতে পারেন। এখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হাদিন নাদির বিশ্বাস করা শিরিকি মতবাদের বীজ বপন করলো প্রত্যেক মুনাফিকদের সামনে। এবার তার দ্বিতীয় বক্তৃতা, দ্বিতীয় বক্তৃতায় সে বলে, হে গুনে জানা মুসলমানের দল, তোমরা বলো তো হযরত আবু বকর রাসূলের আত্মীয়তা সম্পর্কে শ্বশুর হতেন, রক্ত সম্পর্কীয় কোন আত্মীয় কি? আপনারা কি জানেন শ্বশুর কি রক্ত সম্পর্কীয় আত্মীয়? তারা বলে না, আবু বকর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়। জিজ্ঞেস করে, উমর হলেন রাসূলের শ্বশুর, শ্বশুর তো রক্ত সম্পর্কীয় আত্মীয় না। উসমান হলেন রাসূলের জামাতা, জামাতাও রক্ত সম্পর্কীয় আত্মীয় না। কিন্তু হযরত আলী হলেন রাসূলের আপন চাচাতো বাবা, ঠিক কিনা? কাজেই রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় আলীকে বাদ দিয়ে যারা আবু বকরকে খলিফা বানাইল, যারা উমরকে খলিফা বানাইল, যারা উসমানকে খলিফা বানাইল, এই সবগুলি জালিম। যারা খলিফা হইল তারাও জালিম। আবু বকর খলিফা হইয়া আলীর উপর জুলুম করলো, আর বাকিরা তার খলিফা বানাইয়া আলীর উপর জুলুম করলো, উমর খলিফা হইয়া আলীর উপর জুলুম করলো, অন্যরা উমরকে খলিফা বানাইয়া আলীর উপর জুলুম করলো, উসমান খলিফা হইয়া আলীর উপর জুলুম করলো, অন্যরা আলী উসমানকে খলিফা বানাইয়া আলীর উপর জুলুম করলো। কেন রক্ত সম্পর্কীয় আত্মীয়র সাথে এই জুলুম আর মেনে নেওয়া যায় না? তোমাদেরকে জাগ্রত করার জন্য আমি এসেছি। তারা বলে যুক্তি তো খারাপ না, এখানে আলোচনা করতে হয় খেলাফত কি আত্মীয়তার ভিত্তিতে হয় না যোগ্যতার ভিত্তিতে হয়? এই আলোচনা তো এখন যাওয়ার পূর্ব, খেলাফত আত্মীয়তার ভিত্তিতে হয় না, খেলাফত যোগ্যতার ভিত্তিতে হয়। মুসলমানের আমির হওয়ার জন্য প্রধান চারটে শর্ত আছে। এক নম্বর শর্ত হলো ডাক্তার হওয়া। মুসলমানদের আমির হওয়ার জন্য প্রধান শর্ত কটা? এক নম্বর ডাক্তার হওয়া, না এক নম্বর সাহেবে এলেম, দুই নম্বর সাহেবে আমল, তিন নম্বর সাহেবে রাগ, চার নম্বর সাহেবে সখ। সাহেবে এলেম, সাহেবে আমল, সাহেবে রায়, সাহেবে সখ, ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। এই চার যোগ্যতার ভিত্তিতে মুসলমানের নেতা হয়, মুসলমানের আমির হয়, মুসলমানের শাসনকর্তা হয়। সুতরাং ইমপুখ্যাত মুনাফিক ইবনে সাবার বক্তৃতা কি যোগ্যতার ভিত্তিতে গেল না আত্মীয়তার ভিত্তিতে গেল? এখান থেকে এরা হযরত আলীর পক্ষপাতিত্বের নামে এই তিন খলিফার বিরুদ্ধে যত সব সমালোচনা শুরু করল। এই ইতিহাসের মাধ্যমে ইতিহাস পর্যন্ত মুনাফিক ইবনে সাবা সর্বপ্রথম মুসলমান সমাজের সাহাবাদের সমালোচনার দারুণ গঠন করে। সুতরাং মুসলমান সমাজে সাহাবায়ে কেরামের সমালোচনার ব্যবস্থা এটা কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, মুসলমান সমাজে সাহাবায়ে কেরামের সমালোচনার ব্যবস্থা চালু করা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার কাজ। সুতরাং সাহাবা সমালোচনার মতবাদ মুসলমানি মতবাদ নয়, মুনাফিকি মতবাদ। সাহাবা সমালোচনার মতবাদ মুসলমানি মতবাদ না, মুনাফিকি মতবাদ।
এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে সাহাবাদের সমালোচনা করা হারাম, উলামায়ে দেওবন্দের মতবাদে সাহাবাদের সমালোচনা করা হারাম, কওমি আলেমদের মতবাদে সাহাবাদের সমালোচনা করা হারাম। দুইটা মতবাদে সাহাবাদের সমালোচনা হারাম, একটা হলো মুনাফিকি মতবাদ আর একটা হলো মওদুদি মতবাদ। আমি কি আপনাদেরকে মওদুদিয়ত আর দেওবন্দিয়তের পার্থক্য বোঝাতে পারছি? কওমি ছাত্রদের কি কি এখন এই সময় নয় মওদুদিয়তার দেওবন্দিয়তের পার্থক্য বোঝার? দেওবন্দি মতবাদে সাহাবাদের সমালোচনা হারাম, মওদুদি মতবাদে সাহাবাদের সমালোচনা করা ওয়াজিব। কাজেই দুই মতবাদে কোনো রেসপন্স নাই, আকাশ পাতাল রেসপন্স। কিন্তু সমস্যা হলো এগুলি মতবাদ হলো আকিদা মত ব্যাপার। এখন আকিদা টাকিদা আলোচনার টাইম নেই, এখন হইলো ইসলামী শাসন কায়েম করার টাইম। আমি তো প্রায় সময় বলে থাকি দেশে ইসলামী শাসনের আন্দোলন যারা যারা করেন, যারা যারা বাংলাদেশে ইসলামী শাসনের আন্দোলন করেন, তাদের দায়িত্ব হলো সরকারের কাছে জনগণের প্রাপ্য কয়টা কি কি বলে দেওয়া, জনগণের কাছে সরকারের প্রাপ্য কয়টা কি কি বলে দেওয়া। আমি যদি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই, আমার দায়িত্ব না যারা রাজনীতি করে তাদের দায়িত্ব। তোমরা যারা যারা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার আন্দোলন করে যাচ্ছ, আজ পর্যন্ত বলো না কেন সরকারের কাছে জনগণের প্রাপ্য কটা আর জনগণের কাছে সরকারের প্রাপ্য কটা, এর দ্বারা যদি আমি ধরে নেই তোমরা রাজনীতি বুড়ার ডিম হব না। যার পুরাটি মানুষের রাজনীতি তারাই কিনে সে ইসলামী হুকুমত কায়েম করবে? ইসলামী নেতা হওয়ার জন্য, সরকার হওয়ার জন্য, শাসনকর্তা হওয়ার জন্য যোগ্যতা কোথাও লাগে কি কি গুণার দিন জানাই না, সে আন্দোলন করে একামতে দিনে। আমি দুঃখিত, একামতে দিনের আলোচনাটা ওই আকমাল দিন আর মেলে দেয় দিন সত্যের ব্যাপার মধ্যে আসবে। একামতে দিন কাকে বলে? একামতে দিন, এই একামতে দিনের আন্দোলন তার পরে ইসলামী হুকুমত কায়েমের আন্দোলন। অথচ যে আয়াত দিয়ে তারা একামতে দিনের দলিল দেয়, আয়াতটা হলো সূরায়ে সূরার 13 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন আকিমু দ্বীনা ওয়ালা তাফাররুকু ফীহি, তোমরা দ্বীন কায়েম করো, দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করো। এখানে দ্বীন বলতে কি গুরাকি মানে না, ও এখানে দ্বীন বলতে রাষ্ট্র প্রতিষ্ঠা। নাউযু বিল্লাহি মিন যালিক। আকিমুদ্দিন আল্লাহ নাযিল করেছেন নামাজ রোজা ইবাদত বন্দেগী বুঝাবার জন্য নয়, নামাজ রোজা ইবাদত বন্দেগীর আয়াত না। আকিমুদ্দিন আল্লাহ নাযিল করেছেন সহিহ আকীদা বুঝাবার জন্য, যা আকীদার আয়াত বুঝে থাকতে বলেন আকিমুদ্দিন। এটা কি রাষ্ট্র প্রতিষ্ঠার আয়াত না নামাজ রোজার আয়াত না আকীদার আয়াত? ইসলামের সহি আকিদার ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে না, বিভেদ সৃষ্টি করবে না, ইসলামী সহি ইসলামের সহি আকিদায় অটল থাকার কথা বলা হয়েছে, ইসলামের সহি আকিদার ব্যাপারে বিভেদ সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে। যাদের আকিদা ভালো এরা এই আয়াত দিয়া তুলি দেয় আর আকিদার কথা বাদ দিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্যবহার করে, কোরআনের অপব্যবহার কিনা। একামতের দিন সহি আকিদার নাম, একামতের দিন রাষ্ট্র প্রতিষ্ঠার নাম নয়। এই আয়াতে যে একামতে দিনের কথা আপনার বলেছেন সেটা রাষ্ট্র প্রতিষ্ঠার নাম নয়, সেটা আকিদা সংশোধন করার নাম। অথচ আকিদা বললে বলে আমরা একামতে দিনের কাজ করি, একামতে দিন কি রাষ্ট্র প্রতিষ্ঠা? গোড়ার দিন জানো ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা হয়? যাই হোক, এখন এরা বলে আকিদা সংশোধন করার টাইম নেই, এখন রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার। এই ব্যাপারে আমি একটা ইতিহাসের সময় আবার দিয়ে আজকের মতো কথা শেষ করতে চাই। সেটা হলো আমি আশা করি আপনারা যারা মাদ্রাসার ছাত্রদের মধ্যে যারা ইসলামের ইতি অতীত ইতিহাস সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, এই ইতিহাসের মধ্যে একজন ইতিহাস বিখ্যাত শাসনকর্তার নাম ছিল বাদশাহ হারুন রশিদ। বাদশাহ হারুন রশিদের ছেলের নাম ছিল বাদশাহ মামুন রশিদ। বাদশাহ হারুন রশিদের পরে বাদশাহ মামুন রশিদ যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলো, এরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করত ইসলামী শাসনের নামে, এরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করত কিসের নামে? ইসলামী রাষ্ট্র ইসলামী শাসনের নামে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করত। বাদশা হারুনুর রশিদের ছেলে বাদশা মামুনুর রশিদ ইসলামী শাসনের নামে যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল তখন মুতাজিলাদের ভ্রান্ত আকিদার অনুসারী হয়ে গিয়েছিল। মুতাজিলাদের অনেকগুলি ভ্রান্ত আকিদা আছে, যেমন ভাবে বহুবুদীবাদীদের অনেকগুলি ভ্রান্ত আকিদা আছে, ঠিক তেমনি ভাবে মুতাজিলাদের অনেকগুলি ভ্রান্ত আকিদা আছে। মুতাজিলাদের সবগুলি ভ্রান্ত আকিদার মধ্যে একটা ভ্রান্ত আকিদার নাম ছিল খালকে কোরআন। এই খালকে কোরআন শব্দটা আকিদার কিতাব যেন বুঝে শুনে পড়েনি এদেরকে বোঝানো সম্ভব নয়। এই জন্য যারা আকিদার কিতাব আকিদার উচ্চস্তরের কিতাব গুলি ভালোভাবে বুঝে শুনে পড়েনি তাদের জন্য সহ বাংলা ভাষা শব্দ আমি বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো কোরআন আল্লাহর অনাদি কালাম। এই কথা বুঝে নাও না বুঝে বিশ্বাস করো নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা কোরআন আল্লাহর অনাদি কালাম, কোরআন আল্লাহ বলেন পুরান নবরচিত নবনাদি কালাম এই ব্যাপারে আকিদার মধ্যে হকপাতি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের হক আকিদা কি? কুরআন আল্লাহর অনাদি কালাম। মুতাযিলাদের বাতিল আকিদা কি? কুরআন নবরচিত কুরআন এই আকিদায় বিশ্বাস ছিল বাদশাহ মামুন। বাদশাহ মামুন ইসলামী শাসনের নামে গদি দখল করার সাথে সাথে কুরআন নবরচিত এই গ্রন্থ আকিদা পোষণ করার জন্য সারা দেশের সমস্ত মুসলমানদের উপর জুলুম অত্যাচার চালায়, সমস্ত আলেমদের উপর জুলুম অত্যাচার চালায়। একদল আলেম জুলুম অত্যাচারের ভয়ে হক আকিদা বাদ দিয়া বাতিল আকিদা গ্রহণ করে ফেলেছিল, আরেকদল আলেম গ্রহণ না করার কারণে এদেরকে বাদশাহ মামুন হত্যা করে ফেলেছিল, আরেক দল আলেম বাতিল আকিদা গ্রহণ না করার কারণে জেলখানায় বন্দি করে পাশবিক নির্যাতন করেছিল। এইরকম নির্যাতিত আলেমদের মধ্যে একজন ছিলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ। মাদ্রাসার ছাত্ররা ইমাম আহমদ বিন হাম্বলের ইতিহাস বলো, যদি কৌমীয়তার মৌলবীয়তার পার্থক্য বুঝতে চাও, আকিদা সংশোধন আগে না ইসলামী শাসন কায়েম আগে যদি বলতে চাও, মামুনুর রশিদের ইতিহাস মামুনুর রশিদের ইতিহাস আমাদের শিক্ষা দেয় ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে চাও তাহলে আকিদা সংশোধন করো। বলেন রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকিদা সংশোধন আগে? কেউ যদি বলে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব কেন? হাদিস কোরআন থাকতে ভালো কথা, হাদিস কোরআন থাকতে ইতিহাস থেকে শিক্ষা নেব না। যাও হাদিসে দেখো তো রসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, ওইখানের 10 বছরের জিন্দগিকে মাদানী জিন্দগি বলা হয়। মাদানী জিন্দগি আগে না মক্কি জিন্দগি আগে? মক্কি জিন্দগিতে রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন না আকিদা আমলের আখলাক সংশোধন করেছিলেন? হ্যাঁ, রাষ্ট্র প্রতিষ্ঠার আগে 3 কাম জরুরি, রাষ্ট্র প্রতিষ্ঠার আগে 3 জিনিস জরুরি, আকিদা সংশোধন করো, আমল সংশোধন করো, আখলাক সংশোধন করো। রাষ্ট্র বিশুদ্ধ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই যারা ইসলামী রাষ্ট্র চায় তাদের 3 জিনিস অপরিহার্য। 1 নম্বর আকিদা শুদ্ধ করো, 2 নম্বর আমল শুদ্ধ করো, 3 নম্বর আখলাক শুদ্ধ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মুসলমানের আকিদা শুদ্ধ করে দিলেন, মক্কি জিন্দেগিতে মুসলমানের আমল সংশোধন শুদ্ধ করে দিলেন, মক্কি জিন্দেগিতে মুসলমানের আখলাক শুদ্ধ করে দিলেন, মদনী জিন্দেগিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। বুঝলেন সিরাতুল নবীর এই ধারাবাহিকতা ভরে থাকতে বলুন, রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকিদা শুদ্ধ আগে? পণ্ডিত প্রতিষ্ঠা করবে আগে, তাহলে এইভাবে রসুলের সিরাতুল নবীর ইতিহাস বাদ দিয়ে কোরআন হাদিসের বিবরণ বাদ দিয়ে শুদ্ধ না করে যদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে যা পরকিয়া করবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে আন্দোলন করে এমন যদি হয় তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকারীটা চরিত্রবান না চরিত্রহীন? চরিত্রহীনতার কারণে পরকিয়া করবে, জিনা করবে, বদমাশি করবে, দরা খাইলে কইব ইতারা আমি ধর্ম করছে, সাহাবীরা করছে, আমি করলে দুষ্কি। আর কিভাবে আপনাদেরকে আমি বুঝাবো? আকিদা শুদ্ধ হওয়ার আগে যদি গদি পায়, আমল শুদ্ধ করার আগে যদি গদি পায়, চরিত্র শুদ্ধ করার আগে যদি গদি পায়, কত বড় বকবাস হবে। আমি কি আপনাকে তখন আমি যদিও আমার কোনো কথা শেষ করতে পারলাম না, শুধু বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু কথা কইলাম। ওই আয়াতের শানে নজুল প্রসঙ্গে যদি বুঝে থাকেন, মনোযোগ দিয়ে যারা শুনেছেন, যারা বুঝেছেন, দয়া করে বলুন। আমাদের দেওবন্দি হতে আর মওদুদি হতে কোনো ব্যস্তম নাই, শুদ্ধ করব পরে। আগে কি রাষ্ট্র প্রতিষ্ঠা করে নেব? রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তাদের সাথে ঐক্যজোট করলাম মুশকিল। বলো কথা, দলিল হবে মুফতি আমিনী সাহেব চলেছেন, আমি করলে দুষ্কি? এই যুক্তির ইত্রাণিটা কোথায়? আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আমি নিশাব বাতিল আকিদাদের আকিদাওয়ালাদের সাথে রাজনৈতিক জোট করার কারণে কতটা কৌমি মৌলবী মৌদুদি হয়েছিল, কতটা কৌমি ছাত্র মৌদুদি হয়েছিল? সেই বিশ্বাস পাতিল আকিদাওয়ালার সাথে রাজনৈতিক গল্প করার কারণে কতটা কৌমি উলামা তৌলানো মৌদুদি হয়েছিল? পাকিস্তানের ফজলুর রহমান সাহেব কতটা মৌদুদি, কতটা আকিদাদের সাথে ঐক্যজোট করার কারণে কতটা কর্মীর মৌদুদি হয়েছে? একটা কথা, আর তুমি বাতিল আকিদাদের সাথে ঐক্যজোট করার কারণে মৌদুদি হতে চোর কর্মী হতে ঘরে ঢুকে গেছে। সুতরাং তাদের ঐক্যজোটে আর তোমার ঐক্যজোটে কোনো সামঞ্জস্য নয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মৌদুদীয়তার কর্মীয়তার পার্থক্য যথাযথভাবে বুঝাবার তৌফিক দান করুন। আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.